إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ ۚ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ ۚ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ।
আলহামদুলিল্লাহ, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের মৃত্যুর পর ইউসা ইবনে নূন তার কাছে বনী ইসরায়েলের নেতৃত্বে দায়িত্ব অর্পিত হল। ইউসা ইবনে নূন, কুরআনে তার কথা উল্লেখ করা হয়েছে মূসা আলাইহিস সালামের খাদেম বা ভৃত্য হিসেবে, ওয়া ইজ কালা মূসা লি ফাতাহু, তিনি ছিলেন মূসা আলাইহিস সালামের খাদেম, সেই হিসেবে তিনি মূসা আলাইহিস সালামের সাহচর্য নৈকট্য লাভ করেছেন এবং তিনি নবুয়াতের খুব কাছাকাছি ছিলেন। মূসা আলাইহিস সালামকে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ তার হয়েছে। তিনি ছিলেন মূসা আলাইহিস সালামের ছাত্র, যোগ্য শিক্ষকের যোগ্য ন্যায়পরায়ণ ছাত্র। পরবর্তীতে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং তার নবুয়তের ব্যাপারে কুরআনে উল্লেখ করা হয়নি, বরং এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নূন আলাইহিস সালামের নাম উল্লেখ করেননি, তবে তার প্রসঙ্গে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুন, দুই ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, যারা বাকি বনী ইসরায়েল জাতিকে উদ্বুদ্ধ করে জিহাদের দিকে আহ্বান করে বলছিলেন, তোমরা শহরের ফটকে পৌঁছাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। ইউসা ইবনে নূন, তিনি ইংরেজিতে পরিচিত জশুয়া নামে, তিনি বনী ইসরায়েলের নেতা এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাই বাইতুল মাকদিস, জেরুজালেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় করেছেন, বিজয় দান করেছেন ইসরায়েলদেরকে। জেরুজালেম বিজয়ের মতো এই গৌরবজনক বিষয়, এটা মূসা আলাইহিস সালাম কিংবা হারুন আলাইহিস সালামের নেতৃত্বে নয়, এটা হয়েছে ইউসা ইবনে নূন আলাইহিস সালামের নেতৃত্বে। কেন এই গৌরবময় বিজয় বিলম্বিত হয়েছিল, এই ব্যাপারে আমরা ইঙ্গিত পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতে। বনী ইসরায়েল, যারা মিশরে ফেরাউনের অধীনস্থ গোলাম ছিল এবং দাসত্বের মধ্য দিয়ে বড় হয়েছিল, তাদের মন মানসিকতা ছিল দুর্বল এবং নিচু। এই ধরনের বিজয় অভিযানের জন্য তারা মানানসই ছিল না, প্রস্তুত ছিল না, যোগ্য ছিল না। জেরুজালেম জয় করা নিঃসন্দেহে একটি বিশাল অর্জন, তাদের সে যোগ্যতাই ছিল না, কিন্তু এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তোমরা শহরের ফটকে পৌঁছাও তোমাদেরকে বিজয় দেওয়া হবে, তোমরা জিহাদ করো আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। কিন্তু তারা জিহাদকে অস্বীকৃতি জানিয়েছিল, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে 40 বছরের যাযাবর জীবনের অপমান এবং লাঞ্ছনাকে তাদের উপরে ছেড়ে দিলেন। সময়ের আবর্তে সেই দুর্বল প্রজন্মের প্রত্যেকেই একের পর এক পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায় এবং তাদের স্থলে তাদেরকে রিপ্লেস করে, তাদের স্থলাভিষিক্ত হয় একটি নতুন প্রজন্ম, যারা বড় হয়েছে স্বাধীনভাবে মরুভূমির রুক্ষ পরিবেশে, ফেরাউনের জুলুম অত্যাচারের মধ্যে নয়। তাদের চিন্তা চেতনা মন মানসিকতা স্বাধীন এবং তাদেরকে গাইড করেছেন মূসা এবং হারুন আলাইহিস সালাম। মূসা এবং হারুন আলাইহিস সালামের নেতৃত্ব এবং দীক্ষার অধীনে তারা স্বাধীনভাবে বড় হয়েছে। এরাই হচ্ছে সেই প্রজন্ম পরবর্তীতে যাদের হাতে জেরুজালেমের বিজয় অর্জিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ লাম ইয়াবকা মাআহু আহাদ মিম্মান আবাদ,
সেই বাছুর পূজারীদের একজন ব্যক্তিও জেরুজালেমে প্রবেশ করতে পারেনি। সেই জেনারেশনের প্রত্যেকে বিগত হয়েছে, তাদের স্থলে এসেছে নতুন এক জেনারেশন, যারা তৈরি হয়েছে মুসা এবং হারুন আলাইহিস সালামের হাতে, তাওরাতের শিক্ষায় শিক্ষিত স্বাধীন চিন্তা চেতনা বিশিষ্ট এক নতুন প্রজন্ম, যারা যোগ্য নেতৃত্ব এবং বিজয়ের পতাকা তুলে ধরার জন্য। গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নিকট প্রেরিত রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বিজয় আসলো ঈসা ইবনে নূন আলাইহিস সালামের হাত ধরে, যিনি কিনা মুসা আলাইহিস সালামেরই শিষ্য, তার ছাত্র। এটা ঠিক যে মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নিকট প্রেরিত রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি এই জাতির প্রতিষ্ঠাতা, তিনি ফেরাউনের কাছ থেকে জাতিকে মুক্ত করে নিয়ে এসেছেন, কিন্তু এরপরও বিজয় তার হাত ধরে আসেনি। অথচ আমরা জানি তিনি এই বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন, জেরুজালেমের পবিত্র ভূমিতে প্রবেশ করার জন্য তিনি খুবই ব্যাকুল ছিলেন। এমনকি যখন মানুষের আকৃতিতে মালাকুল মাউত তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছিলেন, তার রুহ কবজ করতে এসেছিলেন, মুসা আলাইহিস সালাম বিষয়টা এতটা অপছন্দ করেছিলেন যে তিনি তাকে আঘাত করেছিলেন। এমনকি যে আঘাতে সেই মৃত্যুর ফেরেস্তা যিনি মানুষের আকৃতিতে এসেছিলেন তার চোখ বের হয়ে এসেছিল। মুসা আলাইহিস সালাম বিষয়টিকে অপছন্দ করেছেন, কারণ এখনও তিনি জেরুজালেমকে বিজয় অর্জন করতে পারেননি, কিভাবে তার মৃত্যু হতে পারে। কিন্তু যখন পরবর্তীতে তিনি জানতে পারলেন যিনি এসেছিলেন তিনি মৃত্যুর ফেরেস্তা এবং তার নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, তবুও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, ইয়া আল্লাহ, আমি এখন মৃত্যুবরণ করব, কিন্তু আমাকে যতটা সম্ভব জেরুজালেমের কাছে গিয়ে মৃত্যুবরণ করার সুযোগ প্রদান করুন। মুসা আলাইহিস সালাম এতটাই আগ্রহী ছিলেন এই জেরুজালেমকে বিজয় করার জন্য, বাইতুল মাকদিস। জীবিত অবস্থায় জেরুজালেমে তিনি প্রবেশ করার সৌভাগ্য পাননি, অন্তত তার কবর যেন সেই ভূমির যতটুকু সম্ভব কাছাকাছি গিয়ে হয়, এটাও তিনি দোয়া করছিলেন। এটা প্রমাণ করে মুসা আলাইহিস সালামের হৃদয়ে কত তীব্র আকাঙ্ক্ষা ছিল এই অভিযানের জন্য। কিন্তু এরপরও মুসা আলাইহিস সালাম তিনি এই গৌরব অর্জন করতে পারেননি শ্রেষ্ঠ নেতা হওয়া সত্ত্বেও, কারণ তিনি যাদের উপরে নেতা সেই জনতা, সেই লোকেরা এই অভিযানের জন্য প্রস্তুত ছিল না। ঠিক একই রকম একটা বিষয় ঘটে বর্তমানে মুসলিম উম্মার ক্ষেত্রে। আমরা দেখতে পাই আমরা সবসময় নিজেদের নিষ্ক্রিয়তাকে, অলসতাকে এবং নিষ্কর্মতাকে গোপন করার জন্য বলি আমাদের কোনো যোগ্য নেতা নেই, আমরা মাহাদির জন্য অপেক্ষা করছি। কিন্তু বিনিময়ে, বিপরীতে আমরা নিজেদেরকে কিছুই প্রস্তুত করছি না। আমরা নিজেরা যদি প্রস্তুত না হই তাহলে একা মাহাদি কিছুই করতে পারবেন না। বরং হাদিস থেকে আমরা দেখতে পাই এটা প্রমাণিত, আল মাহাদি তার আবির্ভাবের পূর্বেই এই উম্মতের মধ্যে খিলাফা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এই উম্মতের মধ্যে কিছু ব্যক্তি তারা নিজেদেরকে প্রস্তুত করবেন, খিলাফাকে প্রতিষ্ঠিত করবেন এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য তাদের মধ্যে আসবেন আল মাহাদি। বিজয়ের জন্য প্রস্তুত একটি জেনারেশনকে আগে তৈরি হতে হবে, কারণ বিজয় এটা শুধুমাত্র একজন নেতার কোনো বিষয় নয়, একা অর্জন করার কোনো বিষয় নয়, একটি সম্পূর্ণ প্রজন্ম, একটি জাতির বিষয়। প্রথমে প্রয়োজন এর জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যাওয়া, ইসলামের পতাকা তুলে ধরার জন্য উপযুক্ত একটি জেনারেশনকে তৈরি করা। এটা তৈরি করা হলেই বিজয় অর্জিত হতে পারে। ঠিক একই কারণে বনী ইসরায়েল, তারাও তাদের মধ্যে হারুন এবং মুসা আলাইহিস সালাম থাকা সত্ত্বেও জেরুজালেমে প্রবেশ করতে পারেনি, যতক্ষণ না তারা সেই কাজের যোগ্যতা অর্জন করেছে, নিজেদেরকে প্রস্তুত করেছে, যতদিন না তারা বিজয়ের জন্য উপযুক্ত একটি জেনারেশনকে তৈরি করেছে। এবং এই জেনারেশন যখন তৈরি হয়ে গিয়েছে, ঈসা ইবনে নূন তার নেতৃত্বে তারা জেরুজালেমকে বিজয় করেছে। ঈসা ইবনে নূন আলাইহিস সালাম তিনি যুদ্ধ করছিলেন তৎকালীন ফিলিস্তিনের বাসিন্দা আল জাবাবিরা সম্প্রদায়ের বিরুদ্ধে, যারা দৈহিকভাবে ছিল বিশাল আকৃতির, শক্তিশালী এবং নিষ্ঠুর এক জাতি। তাদের বিরুদ্ধে ঈসা ইবনে নূন তিনি বনী ইসরায়েলকে এই যুদ্ধে নেতৃত্ব প্রদান করে যাচ্ছিলেন। যখন তিনি লড়াই করছিলেন সেটা খুবই ভয়ঙ্কর, রক্তক্ষয়ী একটা সংঘর্ষ ছিল। সারাদিনের লড়াই শেষে ঈসা ইবনে নূন তিনি দেখলেন বেলা গড়িয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে আসছে। অথচ আজকে যদি তিনি চূড়ান্ত বিজয় অর্জন করতে না পারেন তাহলে শত্রুপক্ষ নতুন দিনে নতুন সৈন্য সামন্ত নিয়ে নতুন শক্তিতে নামবে এবং চূড়ান্ত বিজয় লাভ করা খুবই কঠিন হয়ে যাবে। ঈসা ইবনে নূন আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন এবং দেখুন কিভাবে আল্লাহর সাহায্য আসলো। এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত, আমাদের রব কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের অভিভাবক, রক্ষাকর্তা। অপরদিকে কুফফারদের কোনো অভিভাবক নেই, কোনো মাওলা নেই, রক্ষাকর্তা নেই। ঈসা ইবনে নূন তিনি বুঝলেন আজকে যদি বিজয় অর্জন করতে হয় আরও কিছু সময় দরকার, অথচ সেদিকে সূর্য অস্তগামী। এবং মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সেই মহান যুদ্ধ সম্পর্কে বর্ণনা দিয়ে বলেছেন, ঈসা ইবনে নূন সূর্যের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বললেন,
সাদ আনতি মামুরা ওয়া আনা মামুর, ইউ আর রিসিভিং অর্ডারস এন্ড আই এম রিসিভিং অর্ডারস, বোথ অফ আস আর রিসিভিং অর্ডারস ফ্রম আল্লাহ, সো স্টপ।
আমিও একটি আদেশকে পালন করে যাচ্ছি আর তুমিও একটি আদেশকে পালন করে যাচ্ছ, আমরা উভয়ই আল্লাহর আদেশকে পালন করে যাচ্ছি, কাজেই তুমি থেমে যাও, আকাশে স্থির হয়ে যাও। তিনি সূর্যকে আসমানে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিজয় প্রদান করার জন্য সেই সূর্যকে আসমানে স্থির করে দিলেন। যতক্ষণ না পর্যন্ত তিনি শত্রুদেরকে নির্মূল করলেন, চূড়ান্ত বিজয় অর্জন করলেন, ততক্ষণ পর্যন্ত সূর্য ওই আসমানে স্থির হয়ে থাকলো। সুবহানাল্লাহ, বেলা ডুবল না এবং বনি ইসরায়েলকে এভাবেই তাদেরকে করা সাহায্যের ওয়াদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করলেন। এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর আগেই প্রদান করেছিলেন, কিন্তু তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াদার উপরে ভরসা করতে পারেনি এবং নিজেদের নিচু মনমানসিকতা, কাপুরুষতাকে অতিক্রম করতে পারেনি, যার কারণে সেই যাযাবর লাঞ্ছনা তাদের উপরে চলে আসলো। ইউসা ইবনে নূন আলাইহিসসালামের সময়ের ব্যক্তিরা যাদেরকে তাওরাতের শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা ওয়াদার উপরে ভরসা করে যুদ্ধ করেছেন, জিহাদে অগ্রসর হয়েছেন এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাহায্য করেছেন, সেই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে থামিয়ে দিয়েছেন। যতক্ষণ না তারা বিজয় অর্জন করেছেন, সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে থামিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে বলেছেন, ইউসা ইবনে নূন ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূর্যকে আসমানে থামিয়ে দেননি। কাজেই বিজয় এটা বাহ্যিক কোনো প্রভাবকের উপরে নির্ভর করে না, সংখ্যার উপরে নির্ভর করে না, কার কত সৈন্য আছে, কার কত অস্ত্র আছে, মিসাইল আছে, বোমা আছে, এইগুলো বিষয়ের উপরে বিজয় নির্ভর করে না। বরং বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, এবং যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে অংশগ্রহণ করে, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেন। ইউসা ইবনে নূন তিনি যখন যুদ্ধের বাহিনী তৈরি করছিলেন, বাহিনীর সৈন্য সংখ্যা শত্রুদের থেকে কম ছিল, এরপরও তিনি সংখ্যা বৃদ্ধি করার দিকে মনোযোগ দেননি, বরং তিনি মনোযোগ দিয়েছেন ইখলাস, আন্তরিকতা এবং আল্লাহর উপরে ভরসা করার দিকে। তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে বলেছেন, আল্লাহর একজন নবী যুদ্ধে যাওয়ার আগে তার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বললেন, যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো যে বিয়ে করেছো কিন্তু এখনও নববধূর সঙ্গে রাত কাটাওনি এবং তা করতে আগ্রহী, তাহলে সে আমার সঙ্গে এসো না। আর যদি এমন কেউ থাকো যে তার দেয়াল তুলেছ কিন্তু এখনও ছাদ তুলনি, সেও আমার সঙ্গে এসো না। আর যদি এমন কেউ থাকো যে কোনো গর্ভবতী উটনি বা ছাগল ক্রয় করেছো এবং তার প্রসবের জন্য অপেক্ষা করছো, সেও আমার সঙ্গে এসো না, বিরত থাকো। আল্লাহ নবী ইউসা ইবনে নূন আলাইহিসসালাম তিনি চাননি সংখ্যা বৃদ্ধি করতে এমন ব্যক্তিদেরকে নিয়ে যাদের হৃদয় অন্য কোনো কিছুর প্রতি আসক্ত। তিনি প্রাধান্য দিয়েছেন ইখলাস এবং দৃঢ় বিশ্বাসকে, ইয়াকিনকে। কারোর পক্ষে যুদ্ধে পুরোপুরি মনোনিবেশ করা সম্ভব নয়, যদি এমন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিদের না আসাই উত্তম, বরং সে বসে থাকুক তার সম্পদ এবং পরিবার নিয়ে। এটাই হচ্ছে সাইয়েদনা ইউসা ইবনে নূন আলাইহিসসালামের গল্প। তারা জিহাদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন, জেরুজালেম মুক্ত হলো, তারা বাইতুল মাকদিসে প্রবেশ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই পতাকার নিচে, এই ব্যানারের নিচে তারা তাদের গঠিত ইসলামী রাষ্ট্রের সীমানাকে ক্রমাগত বর্ধিত করে যেতে লাগলেন এবং ক্রমাগত জিহাদ চালিয়ে যেতে লাগলেন। মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালামের মৃত্যু এবং পরবর্তীতে ইউসা ইবনে নূন আলাইহিসসালামের মাধ্যমে জেরুজালেম বাইতুল মাকদিস বিজয়ের কয়েকশো বছর পর অনেকগুলো জেনারেশন চলে গেছে। ধীরে ধীরে বনি ইসরায়েলের মধ্যে প্রবেশ করেছে নানা ধরনের করাপশন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুকে আবারও তাদের উপরে প্রাধান্য বিস্তার করার সুযোগ দিয়েছেন। এই সময়ের মধ্যে বনি ইসরায়েল ক্রমাগত একের পর এক জিহাদ চালিয়ে এসেছে। যখন শত্রুরা তাদের উপরে প্রাধান্য বিস্তার করল, ইয়াকুব আলাইহিসসালামের সন্তানেরা, ইসরায়েলের বংশধরেরা তাদের কাছে থাকা নবীর কাছে এসে অনুরোধ জানাতে লাগলো। তারা বলল,
আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদ মূসা ইয কালু লিনবিয়্যিন লাহুম ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করেছেন তাদের সম্পর্কে, মুসার পরে তুমি কি বনি ইসরায়েলের একটি দলকে দেখনি যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে, আমাদের জন্য নির্ধারণ করে দিন একজন মালিক, একজন বাদশাহ, যার অধীনে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। যিনি আল্লাহ নবী, তিনি বিচক্ষণ ছিলেন, তিনি জানেন তাদের মানসিকতা সম্পর্কে। তিনি একটি প্রশ্ন করলেন, তিনি বললেন, তোমাদের প্রতিও কি এইরকম ধারণা করা যায় যে যখন লড়াইয়ের হুকুম চলে আসবে তখন তোমরা লড়াই করবে না? আল্লাহ নবী চাইলেন তাদেরকে যাচাই করে নিতে। তারা যে অনুরোধ করছে, আমাদেরকে একজন যোগ্য নেতা দান করুন, আমরা তার অধীনে আল্লাহর পথে যুদ্ধ করব, নবী তাদেরকে প্রশ্ন করে যাচাই করে নিলেন, যখন সত্যি জিহাদের হুকুম চলে আসবে তখন আবার তোমরা বেঁকে বসবে না তো? তারা কি জবাব দিয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সংরক্ষণ করেছেন, তারা বলেছে,
ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া কদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা।
আমাদের কি হয়েছে যে আমরা কেন আল্লাহর পথে লড়াই করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি আমাদের ঘর বাড়ি এবং সন্তান সন্ততি থেকে। এই উক্তি, এই কথা বলা যে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, এটা বলা খুবই সহজ। এবং এই ধরনের কথা বলে এই ধরনের লোক সংখ্যায় প্রচুর। আমরা অনেক মানুষকে দেখি যারা এই ধরনের কথা বলে থাকে, কিন্তু বাস্তবে খুব অল্প সংখ্যক মানুষই নিজেদের কথাকে কাজে পরিণত করে দেখায়। খুব অল্প সংখ্যক মানুষই ময়দানে গিয়ে হাজির হয় যারা বলে আমরা আগ্রহী আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে। অনেকেই আল্লাহ রাস্তায় জিহাদ করবে বলে তাদের প্রতিজ্ঞার কথা ঘোষণা করে, মানুষ বাকিরা খুবই উত্তেজনা এবং উৎসাহ বোধ করে, আগ্রহ বোধ করে, কিন্তু যখন বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয় তারা পৃষ্ঠ প্রদর্শন করে এবং পলায়ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলেছেন,
ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লু ইল্লা ক্বালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন।
অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কিছু ব্যক্তি ছাড়া বাকিরা সবাই ঘুরে দাঁড়ালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের সম্পর্কে ভালো করে জানেন। সুতরাং আমরা যেন শুধুমাত্র মানুষদের কথা, ওয়াদা এবং বক্তব্যের ধোকায় না পড়ি, কারণ মুখে বলা এটি খুবই সহজ বিষয়, কষ্টের কিছু নেই, এর জন্য কোনো পরিশ্রম করতে হয় না, কিন্তু আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য বহু ত্যাগ কষ্ট স্বীকার করতে হয়। এটা বলা খুবই সহজ, আমরা ইচ্ছা করলেই জেরুজালেম বিজয় করতে পারবো, আমরা আক্রমণ করবো, ইহুদিদেরকে ধ্বংস করে দেব, এই কথা বলা খুবই সহজ, কিন্তু এর জন্য নিজেদেরকে প্রস্তুত করা, ত্যাগ স্বীকার করা, বিশেষ করে একটি দীর্ঘ সময় ধরে লং টার্ম বা দীর্ঘ মেয়াদে জিহাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, ত্যাগ শিকারের মানসিকতাকে ধরে রাখা, এটা সহজ কোনো বিষয় নয়। এই দীর্ঘমেয়াদী ত্যাগ তিতিক্ষা, এটাই হচ্ছে সত্যিকারের জিহাদ। জিহাদ শুধুমাত্র এককালীন কোনো একটি ত্যাগ শিকারের বিষয় নয়, বরং লম্বা সময় ধরে এই ত্যাগ স্বীকার করার মানসিকতাকে ধরে রাখা, এটাই হচ্ছে জিহাদ। এবং ঠিক এই জায়গাতে এসেই অধিকাংশ মানুষ নিজেদের ব্যর্থতাকে প্রকাশ করে। আপনাকে যদি বলা হয় এককালীন কোনো একটি বিশেষ ঘটনায় ত্যাগ স্বীকার করার জন্য, আপনি হয়তো একটি জ্বালাময়ী খুতবা প্রদানের মাধ্যমে আশেপাশের পরিবেশকে গরম করে তুলবেন, মানুষদেরকে উত্তেজিত করে তুলবেন, কিন্তু পরবর্তী দিন দেখা যাবে সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। কোনো একটি বিষয়ে দান করার জন্য আপনি হয়তো নিদর্শন স্থাপনের জন্য, উৎসাহ করার জন্য এত বেশি পরিমাণে দান করলেন মানুষ আশ্চর্য হয়ে যাবে, কিন্তু এটা একবার হতে পারে, পরবর্তী দিন, পরবর্তী সপ্তাহে, পরবর্তী মাসে ধারাবাহিকভাবে এই কাজ করে যাওয়া, এটা সহজ কোনো বিষয় নয়। কাজেই যখন ধারাবাহিকতা রক্ষা করে দীর্ঘমেয়াদী জিহাদের বিষয় চলে আসে, মানুষ সেখানে হার মানে নতি স্বীকার করে। বনি ইসরায়েলের লোকেরা এর আগে তারা অবাক হয়ে বলছিল, কেন আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না, কেন আমরা যুদ্ধ করব না, যখন কিনা আমাদেরকে আমাদেরই ঘর বাড়ি থেকে, আমাদের সন্তানদের কাছ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। অথচ যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে লড়াই করার আদেশ চলে আসলো, তখন তারা পিছু টান দিল। অথচ সেই মুহূর্তে আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর মাধ্যমে তাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে অনুরোধ তারা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পূরণ করেছেন, তাদের আরজি মোতাবেক তাদের নিকট একজন যোগ্য নেতাকে প্রেরণ করেছেন। কিন্তু যারা আগে অজুহাত দিচ্ছিল আমাদের যোগ্য নেতা নেই, তাদের কাছে যখন যোগ্য নেতা চলে আসলো, তখন তারা নতুন অজুহাতকে পেশ করতে আরম্ভ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সংরক্ষণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তাদেরকে তাদের নবী বললেন,
ক্বালা লাহুম নাবিয়ুহুম ইন্না আল্লাহা ক্বাদ বা'আথা লাকুম ত্বালুত মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়ালাম ইউতা সা'আতান মিনাল মাল।
নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য মালিক, তোমাদের বাদশা, তোমাদের নেতা সাব্যস্ত করেছেন। তারা বলতে লাগলো, এটা কি করে সম্ভব যে তালুতের শাসন চলবে আমাদের উপরে, অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি, আর সে তো সম্পদের দিক থেকেও সচ্ছল
নয়।
নবী বললেন, নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপরে পছন্দ করেছেন, আল্লাহ তাকে মনোনীত করেছেন তোমাদের উপরে, পছন্দ করেছেন, বাছাই করেছেন এবং দিয়েছেন প্রাচুর্য স্বাস্থ্য এবং জ্ঞানের দিক থেকে। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য ক্ষমতা দান করেন, আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী, সমস্ত বিষয়ে অবগত। তাদের নবী তাদেরকে বললেন, বনি ইসরায়েলের যে নবী তাদের মধ্যে ছিলেন, তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন তালুতকে। অথচ তারা তাদের নবীর সঙ্গে তর্ক জুড়ে দিল, যারা কিনা কিছু মুহূর্ত আগেই, কিছুদিন আগেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, বিস্ময় প্রকাশ করছিল, কেন আমরা যুদ্ধ করব না। অথচ যখন তাদের কাছে এই জিহাদের বিষয় চলে আসলো, যোগ্য নেতা চলে আসলো, তারা বলল, এই ব্যক্তিকে আমরা আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে চাই না। কেন চাই না? তারা দুইটি অজুহাত দাঁড় করালো। প্রথম অজুহাত, এই ব্যক্তির থেকে আমাদেরই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার হক বেশি, অর্থাৎ তিনি আমাদের মতো উচ্চ বংশীয় নন, সম্ভ্রান্ত কোনো পরিবারের ব্যক্তি নন। বর্ণবাদ এবং গোত্রপ্রীতি। দ্বিতীয়ত বিষয়, তিনি সম্পদশালী নন, সম্পদের দিক থেকেও তিনি সচ্ছল কোনো ব্যক্তি নন। তাদের যুক্তি, কীভাবে তিনি নেতা হতে পারেন যদি না তিনি কোনো উঁচু বংশের সন্তান হন, আর কিভাবে তিনি রাজা হতে পারেন যখন কিনা তার সম্পদের প্রাচুর্য আধিক্য নেই। বনি ইসরায়েলের এই মানসিকতা এখনো পর্যন্ত আজকের অভিশপ্ত ইহুদি জাতি তারা ধরে রেখেছে। তারা বলে, আমরাই হচ্ছে ঈশ্বরের নির্বাচিত জাতি, গডস চুজেন পিপল, আর বাকি মানুষেরা তারা হচ্ছে সব জেন্টাইল, নিচু জাত। দ্বিতীয় যে অজুহাত তারা দাঁড় করিয়েছিল, এটা হচ্ছে অর্থ সম্পদ। তাদের কাছে সাফল্য কিংবা ব্যর্থতার মানদণ্ড বা সূচক হচ্ছে অর্থ, সম্পত্তি। দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাধি শুধুমাত্র ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা বহু মুসলিমদের মধ্যেও বর্তমানে ছড়িয়ে গেছে। আমরা বর্তমানে একজন ব্যক্তির সাফল্য কিংবা ব্যর্থতা নির্ধারণ করি তার অর্জিত সম্পদের উপর ভিত্তি করে। মানুষ জিজ্ঞাসা করে, অমুকের কত সম্পত্তি আছে, সে কি লাখপতি নাকি কোটিপতি, তার ব্যাংক ব্যালেন্স কত। আর যদি তার কোনো অর্থ সম্পত্তি না থাকে, আমরা বলি ওর তো দুই পয়সারও দাম নেই, কোনো মূল্য নেই। মানুষ হিসেবে তার কেমন আচরণ, কেমন আখলাক, কেমন তাকুয়া, কেমন, এগুলোর কোনো মূল্যই নেই। তার সালাদ, দিনদারিতা, সিয়াম পালন কোনো কিছুতেই কিছু এসে যায় না। টাকা পয়সা নেই তো তার কোনো মূল্যও নেই। কিন্তু আল্লাহ নবী, তিনি তাদেরকে শিক্ষা দিলেন এটা সঠিক বিষয় নয়। তিনি বললেন, কওলা ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তাকে তোমাদের মধ্য থেকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন। আল্লাহ নির্বাচন করেছেন, এই কথাই যথেষ্ট হতে পারে যে কোনো তর্ক এবং বিতর্কের সমাপ্তি ঘটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাকে পছন্দ করেছেন, এরপরে আর কোনো যুক্তিতর্কের কোনো সুযোগ থাকে না। জাত, বর্ণ, সম্পদ কোনো কিছুই আর সেখানে আসে না। আল্লাহ যদি কোনো কিছুকে ঠিক করে থাকেন, সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো অপশন বা সুযোগ আর নেই। কিন্তু লক্ষণীয় বিষয়, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, নেতা মনোনীত করলেন? কারণ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিতে চাইলেন যে নেতা নির্বাচন কিসের ভিত্তিতে করতে হয়। তাদের নবী এই বিষয়টি তাদের কাছে শিক্ষা উপস্থাপন করছেন। তারা তাকে দুইটি অজুহাত দেখিয়েছিল, কেন তালুত নেতৃত্বের যোগ্য নয়। আর আল্লাহ নবীও তাদেরকে দুইটি যুক্তি দেখালেন, কেন তিনি নেতা হবেন। আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপরে পছন্দ করেছেন, বাছাই করেছেন এবং দিয়েছেন প্রাচুর্য স্বাস্থ্য এবং জ্ঞানের দিক থেকে। আল্লাহ তাকে দুইটি বিষয় দিয়েছেন, জ্ঞান দিয়েছেন এবং শক্তি, স্বাস্থ্যের সুস্বাস্থ্য, এই দিক থেকে প্রাচুর্য দান করেছেন। আল্লাহ জ্ঞান দিয়েছেন। অধিকাংশ সময় যখন আমরা জ্ঞান এই শব্দটা শুনি, আমাদের মনে তাৎক্ষণিকভাবে কিতাবী জ্ঞান বা ফিকহের ধারণা চলে আসে, কত বেশি জানেন এই বিষয়টা আমাদের মধ্যে চলে আসে। কিন্তু জ্ঞান মানে সবসময় এই ধরনের বিষয়কে বোঝায় না। জ্ঞান নির্ভর করে আপনি কোন কাজের সাথে জড়িত তার উপরে। যদি আপনি সামরিক ক্ষেত্রে, মিলিটারি বিষয়ে আপনাকে কোনো দায়িত্ব প্রদান করতে হয়, তাহলে দেখতে হবে যুদ্ধক্ষেত্রে, ফিল্ডে আপনার অভিজ্ঞতা কেমন। এ কারণে আমরা দেখতে পাই খালিদ বিন ওয়ালিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্ধারণ করেছিলেন মুসলিমদের সেনাপতি, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করেছিলেন মুসলিমদের খলিফা। প্রত্যেকটি কাজের জন্য তার নিজস্ব কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। তালুতের ছিল বনী ইসরায়েলকে জিহাদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যোগ্যতা দান করেছেন, তিনি হবেন জিহাদের আমির, তাদের নেতা। পাশাপাশি তিনি ছিলেন শারীরিকভাবে শক্তিশালী, সক্ষম, সুঠাম দেহের অধিকারী। সক্ষম বা সক্ষমতা, এটাকেও কাজের ধরন অনুসারে আমাদেরকে বুঝতে হবে। এটাকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। শক্তিশালী মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা কাজের জন্য সুঠামদেহী বডি বিল্ডার হতে হবে, বরং কাজের ধরনের উপর নির্ভর করে এটা কখনো মানসিক শক্তিকেও বুঝাতে পারে, আর্থিক শক্তিকেও বুঝাতে পারে। কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে এই দুইটি গুণ আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং তার প্রয়োজনীয় সামর্থ্য বা শক্তি। আল্লাহ নবী তাদেরকে বললেন, বস্তুত আল্লাহ তাকেই রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী, সমগ্র বিষয়ে অবগত। বনী ইসরায়েলের সাথে থাকা নবী তাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিলেন। তিনি বললেন,
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَى وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ ان في ذلك لآيه لكم ان كنتم مؤمنين.
তালুতের নেতৃত্বে একটি চিহ্ন বা আয়াত আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করবেন, এবং সেটা কি? সেটা হচ্ছে তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির জন্য, এবং এর মধ্যে থাকবে মুসা, হারুন এবং তার সন্তানদের পরিত্যক্ত কিছু সামগ্রী, ব্যবহার্য সামগ্রী। সেই সিন্ধুকটিকে বহন করে আনবেন আল্লাহর ফেরেশতারা। যদি তোমরা ইমানদার হয়ে থাকো, আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো, তাহলে এর জন্যই এর মধ্যেই তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন রয়েছে, নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের অন্তরে ইমানকে দৃঢ়তা দেওয়ার জন্য, তাদের অন্তরে সাকিনা প্রদান করার জন্য, নিশ্চিত ইয়াকিন প্রদান করার জন্য একটি আনুষ্ঠানিকতা অবলম্বন করলেন। তালুতের নেতৃত্ব যখন তিনি লাভ করবেন, তিনি যখন তাদের উপরে রাজা হিসেবে নির্বাচিত হবেন, সেই সময়ে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তার পরবর্তী বংশধরদের কিছু পরিত্যক্ত ব্যবহার্য সামগ্রী, যা একটা সিন্ধুকে সংরক্ষিত ছিল, যেটা পরবর্তীতে বনী ইসরায়েল তারা হারিয়ে ফেলে, তাদের উপরে অন্যান্য জাতিগুলো আক্রমণ করে সেটাকে লুট করে নিয়ে যায়, সেই সিন্ধুককে আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এবং এটাই হচ্ছে একটি নিদর্শন তালুতের নেতৃত্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই সিন্ধুককে বহন করে আনবে ফেরেশতারা, যেন এর মাধ্যমে তাদের মধ্যে বিস্ময় জাগে এবং হারানো বিশ্বাস তাদের মধ্যে ফিরে আসে, এবং যেন তারা তালুতের প্রতি আস্থা রাখতে পারে। এই জন্য এই বিশেষ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে রাজা হিসেবে প্রতিষ্ঠা দান করলেন। আর তাবুত যা মূলত একটা সিন্ধুক, এবং বনী ইসরায়েল জাতি, বনী ইসরায়েলের লোকেরা তাদের পূর্বপুরুষের এই ব্যবহার্য সামগ্রীকে নিজেদের জন্য বারাকা বা আশীর্বাদ হিসেবে দেখত। তারা এগুলোর মাধ্যমে বরকত লাভ করতে চাইত, কারণ এগুলো ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া বা নবী রাসুলদের ব্যবহার্য সামগ্রী। যে সময়ের কথা আমরা আলোচনা করছি, তালুতের সময়ে এবং এর আগে মূসা আলাইহিস সালাম, মধ্যবর্তী কয়েকশো বছরের ব্যবধান, অনেকগুলো জেনারেশনের ব্যবধান। মধ্যবর্তী সময়ে অনেক পরিবর্তন ঘটেছে, বনী ইসরায়েল বহু জিহাদ করেছে, এবং বর্তমানে যেই সময়ের কথা আমরা আলোচনা করছি, সেই সময়টিতে তারা ছিল অত্যন্ত দুর্বল অবস্থায়, যার কারণে আল্লাহর নবীকে তারা অনুরোধ করছিল, আমাদেরকে একজন যোগ্য নেতা দান করার জন্য আল্লাহর কাছে আপনি অনুরোধ করুন। ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে তাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য এই নিদর্শনকে তাদের সামনে এনে হাজির করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআনে সাকিনা বা প্রশান্তি হিসেবে সম্বোধন করেছেন, যা তাদের মনকে প্রশান্ত করল, শান্ত করল এবং স্বস্তি প্রদান করল। তালুত এই আনুষ্ঠানিকতার মাধ্যমে রাজা হলেন। তালুত তার যে মূল দায়িত্ব, মূল কাজ, সেই সেনাবাহিনীকে তিনি করে তুলতে লাগলেন। বনী ইসরায়েলদের বাকিদের থেকে নিজেকে এবং তার সৈন্যবাহিনীকে পৃথক করলেন, পেছনে পড়ে থাকলো শুধুমাত্র নারী, শিশু এবং বৃদ্ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي.
অতঃপর তালুত যখন তার সৈন্য সামন্ত, সৈন্য দল নিয়ে বের হলো, তখন বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নহরের মাধ্যমে, একটি নদীর মাধ্যমে, এবং যে ব্যক্তি সেই নদীর পানি পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده.
এবং যে ব্যক্তি তার স্বাদ গ্রহণ করবে না, নিশ্চয়ই সে আমাদের অন্তর্ভুক্ত, কিন্তু যে লোক সামান্য এক হাতের আজলা ভরে সামান্য কিছুটা খেয়ে নেবে, তার দোষ তেমন গুরুতর হবে না, সেও আমাদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী ঘটনা বর্ণনা করে বলছেন, অতঃপর সবাই পান করল সে পানি, অল্প কিছু মানুষ ছাড়া। তালুত যখন সেই নহর বা নদীকে অতিক্রম করল, তার সৈন্যবাহিনীর সঙ্গে অতিক্রম করে যাওয়ার পর তার সঙ্গে ছিল মাত্র অল্প কিছু ইমানদার, তারা বলতে লাগলেন, আজকের দিনে জালুদ এবং তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। অপরদিকে যাদের ধারণা ছিল যে অবশ্যই তাদেরকে একদিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগলেন, কত সামান্য দল, কত বিরাট দলের মোকাবেলায় বিজয় হয়েছে আল্লাহর হুকুমে।
قال الذين يظنون أنهم ملاقوا ربهم لا ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين.
নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গেই রয়েছেন। তালুত তার সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেলেন, বনি ইসরায়েল জাতিকে পেছনে ফেলে, নারী শিশু বৃদ্ধদেরকে পেছনে ফেলে। তালুত তার সৈন্যবাহিনীকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। একজন মুফাসসিরিন উল্লেখ করেছেন, এই সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 80,000 সৈন্য, 80,000 পুরুষ, 80,000 যোদ্ধা, 80,000 যোদ্ধা। কিন্তু তালুত, যিনি একজন যোগ্য নেতা, তিনি সংখ্যাকে প্রাধান্য দিচ্ছেন না। তিনি জানতেন যুদ্ধ বিজয়ের জন্য কোন বিষয়টি প্রয়োজন, কারণ যুদ্ধে বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে এবং তিনি জানেন আল্লাহ কোন বিষয় দেখে বিজয় প্রদান করেন। তিনি জানতেন তার জন্য সামনে যা অপেক্ষা করছে, এর জন্য চাই লৌহ কঠিন দৃঢ় সংকল্প, প্রচণ্ড ধৈর্য এবং মানসিক শক্তি। কাজে তিনি তার সৈন্যবাহিনীকে তাদের মানসিকতাকে যাচাইয়ের জন্য কিছু পরীক্ষা গ্রহণ করতে চাইলেন। তিনি একটি বিশাল মহাসমাবেশ, বহু মানুষ, সবাইকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মোটেই আগ্রহী ছিলেন না। জনতা ভিড় বাড়ানো তার উদ্দেশ্য ছিল না, বরং তার প্রয়োজন ছিল সেই সমস্ত প্রকৃত আন্তরিক শক্তিশালী সৈন্যদেরকে যারা তার পাশে থেকে কঠিন মুহূর্তে পরিত্যাগ করে যাবে না, পাশে থেকে ময়দানে দৃঢ় থেকে লড়াই করতে পারবে। তালুত তার যোগ্যতা এবং জ্ঞানের মাধ্যমে বেশ ভালোভাবে জানতেন, যদি কোনো দুর্বল মানসিকতার সৈন্য ময়দানে যোগদান করে, সে লাভের থেকে ক্ষতির কারণ বেশি হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ জীবনী থেকে আমরা জানতে পারি তাবুক যুদ্ধের আগে কি ঘটনা ঘটেছিল। তাবুক যুদ্ধ, দীর্ঘ সফর, গরমের মধ্যে মুনাফিকেরা এসে নানা রকমের অজুহাত পেশ করতে শুরু করলো, যেন তারা যুদ্ধে না গিয়ে তাদের ঘরে বসে থাকতে পারে। এক একজন বানিয়ে বানিয়ে নতুন নতুন অজুহাত এসে উপস্থাপন করছিল। এমনকি একজন এটাও বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দীর্ঘ সফরে নারীর ফিতনার আশঙ্কা করছি, আমি চাই না যুদ্ধে গিয়ে এমন কোনো নারী চেহারা সম্মুখীন হই যাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার মন অচল হয়ে যায়, কাজেই আমি ফিতনার ভয় করছি, আমাকে দয়া করে পেছনে থাকার অনুমতি দান করুন। এগুলো তারা নিজেরা তৈরি করে অজুহাত হিসেবে উপস্থাপন করছিল, যেন তারা বিরত থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক এবং এরা পেছনে পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এদের সম্পর্কে বলেছেন,
ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين.
যদি তারা বের হওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করত, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতো, অবশ্যই এর জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত করত, নিজেদেরকে তৈরি করত, কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, কাজে আল্লাহ তাদেরকে নিবৃত্ত করে রাখলেন এবং আদেশ হল তোমরা বসে থাকো বসে থাকা লোকেদের সঙ্গে। তাদের মধ্যে আন্তরিকতা ছিল না, তারা লড়াইয়ের প্রতি মোটেই আগ্রহী ছিল না, কাজেই তারা নিজেরা বানিয়ে মিথ্যা অজুহাত এই সমস্ত বিষয়গুলোকে উপস্থাপন করছিল। বিপরীতে যদি তারা সত্যি আন্তরিক হতো, সত্যবাদী হতো, আল্লাহ বলছেন অবশ্যই তারা কিছু প্রস্তুতি গ্রহণ করত, সরঞ্জাম প্রস্তুত করত, নিজেদেরকে প্রস্তুত করত, শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা করত না। কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত বিলম্ব করেছে এবং যখন সময় এসে উপস্থিত, ঠিক সেই মুহূর্তে এসে বলেছে, আমি এখনো প্রস্তুত হইনি, আমার এই কাজটা বাকি, এখনো সেই কাজটা শেষ করতে পারিনি। আল্লাহ চাইলেন না এই সমস্ত ব্যক্তিরা বের হোক, কিন্তু কেন? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তারা তোমাদের সঙ্গে বের হতো তাহলে তোমাদের ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতো না, ঘোড়া ছুটতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে। যখন যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে, ময়দান উত্তপ্ত হয়ে ওঠে, তখন এই সমস্ত হাফ হার্টেড মানুষেরা কোনো কাজেই আসে না। দেখা যেত যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাকে সাহায্য করার পরিবর্তে, তার মনোবলকে চাঙ্গা করার পরিবর্তে, তার উল্টো মুসলিমদের মধ্যে বিভক্তি এবং ভীতি সৃষ্টি করত। তারা বলতো, চলো এসব বাদ দিয়ে পালিয়ে বাঁচি। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাননি এই সমস্ত ভগ্ন মন মানসিকতার ব্যক্তিরা যুদ্ধে এসে মুসলিমদের দুর্বলতা সৃষ্টি করুক, কাজেই তাদেরকে বসে থাকা ব্যক্তিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্ভুক্ত করে দিলেন। তালুত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা দান করেছেন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা নির্বাচন করেছেন বনী ইসরায়েলের জন্য, তিনিও এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন, কাজেই তিনি চাননি এই সমস্ত ব্যক্তিরা এসে সমস্যা সৃষ্টি করুক। তিনি সংখ্যা বৃদ্ধি করার দিকে আগ্রহী ছিলেন না। হুনাইনের যুদ্ধ সম্পর্কে আমরা বলতে পারি, মক্কা বিজয়ের পর এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কা বিজয়ের পরে বহু ব্যক্তি দলে দলে তার ইসলাম গ্রহণ করতে শুরু করলো, বহু ব্যক্তি ন মুসলিম হয়েছে। সেই সময় মুসলিমদের যে বাহিনী যুদ্ধের জন্য গঠিত হলো, সেটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত সর্ববৃহৎ সেনাবাহিনী, প্রচুর সৈন্য। সংখ্যা দেখে একজন সাহাবি তিনি বলেছেন, আমরা আজকের দিনে সংখ্যার কারণে কখনোই পরাজিত হব না, সংখ্যায় আমরা বহু এগিয়ে আছি। এই যুদ্ধের সৈন্য সংখ্যা আমাদের জন্য অন্তত চিন্তার কোনো বিষয় হবে না, কত সুবিশাল সেনাবাহিনী না আমাদের পক্ষে। কিন্তু আমরা জানি পরবর্তীতে কি ঘটেছিল হুনাইনের যুদ্ধে। যুদ্ধের প্রথম ধাক্কাতেই, শত্রুপক্ষের প্রথম আক্রমণের ধাক্কা সামলাতে না পেরে যে যেদিকে পেরেছে চতুর্দিকে ছুটিয়ে পালিয়েছিল। তালুত এই ধরনের ব্যক্তিদেরকে তার সাথে রাখতে চাননি, কাজে তিনি তাদেরকে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেলেন। তালুত তার সেনাবাহিনীকে উত্তপ্ত শুষ্ক মরুভূমির মধ্য দিয়ে মার্চ করিয়ে নিয়ে গেলেন। যখন তারা তৃষ্ণার্ত এবং ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল, সামনে দেখতে পেল এক নদীকে, চোখের সামনে তারা পানি দেখতে পেল, কিন্তু তালুত তাদেরকে কি বললেন, এই পানি তোমরা পান করতে পারবে না, যে ব্যক্তি পানি পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, যে পান করবে না সে আমাদের অন্তর্ভুক্ত। অপরদিকে কেউ যদি সামান্য এক হাত বা এক আজলা ভর্তি পানি, এক মুঠো পানি পান করে থাকে, সেও আমাদের সঙ্গে আসতে পারবে। এই চূড়ান্ত ক্লান্ত শান্ত অবস্থায় হয়তো তাদের মধ্যে এমন কোনো ব্যক্তিও ছিলেন যে হয়তো পানি পান না করলে মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই অবস্থায় নিষেধাজ্ঞা চলে আসলো, পানি পান করা যাবে না। এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তালুত বললেন, কেউ পানি পান করো না, যে পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আর অগ্রসর হতে পারবে না, আর যদি পান না করো অগ্রসর হতে পারবে, আর যদি কেউ এক মুঠো এক আজলা পরিমাণ পানি, এতটুকু পানি পান করো, সেও আমাদের সঙ্গে আসতে পারবে। শেখ আনোয়ার তিনি বলেন, অবস্থাটা এমনই ছিল যে সেখানে হয়তো একেবারে কিছুই পানি খাওয়া যাবে না, আর যদি খেতে হয় সামান্য এক আজলা এক হাত পরিমাণ পানি পান করা যাবে। এক মুঠো পানি পান করা পানি না পান করার থেকেও বেশি ক্ষতিকর, কারণ যখন আপনি অতটুকু পানি গ্রহণ করবেন চূড়ান্ত পিপাসার্ত অবস্থায়, এরপরে আবার নিজেকে বিরত রাখা এটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ শয়তানের ওয়াসওয়াস হয় তখন আপনার কাছে মনে হবে আপনি হয়তো জীবনের শ্রেষ্ঠ পানিটাই পান করেছেন। চূড়ান্ত পিপাসার্থ অবস্থায় এক মুঠো পানি খেয়ে এরপর নিজেকে বিরত রাখা এটা আরও কঠিন। এই কঠিন পরীক্ষায় কতজন ব্যক্তি উত্তীর্ণ হতে পেরেছিল? তালুতের সঙ্গে সৈন্য ছিল 80,000, সেই পরীক্ষায় পানি পান করার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে মাত্র 4,000 পরীক্ষার্থী, মাত্র 4,000। 76,000 সৈন্য নদীর পানিকে পান করেছে। প্রথম পরীক্ষা এটা শেষ হওয়ার পর নদীর অপর পারে তালুতের সঙ্গে থেকে গেলেন মাত্র 4,000 যোদ্ধা, বাকিরা ব্যর্থ বিফল হয়ে তার পেছনে রয়ে গেল। তালুত কোনো বিশাল সৈন্যবাহিনী চাননি। যে ব্যক্তিরা নিজেদের পক্ষ থেকে তারা যুদ্ধের জন্য আগ্রহী ছিল, নিজে থেকে তারা লড়াই করতে চেয়েছে, এর পরও তালুত তাদেরকে বিরত থাকতে আদেশ দিলেন, তাদেরকে না আসার পরামর্শ দিলেন। যখন তারা আসলো এরপরে তিনি তাদের ইচ্ছা শক্তির পরীক্ষা নিলেন, যাতে তিনি দেখতে পারেন কারা নিজেদের লালসার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারে, কারা বিপদের মধ্যে সবর করতে পারে, দৃঢ়পথ থাকতে পারে। 76,000 ব্যক্তি ব্যর্থ হলো, মাত্র 4,000 সেই পরীক্ষায় পাশ করল। এই অল্প সংখ্যা যারা উত্তীর্ণ হলেন তাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি পরীক্ষা, আরেকটি ফিতনা। সংখ্যার অল্পতা তাদের জন্য আরেকটি বড় ফিতনা হিসেবে আবির্ভূত হলো। তারা বলল, আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করার কোনো শক্তি আমাদের নেই। অনেকটা বিষয়টা এরকম যে মাত্র 4,000 সৈন্য নিয়ে আমরা কিভাবে জালুতের মতো অত্যাচারী শক্তিশালী রাজা তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তাদের সৈন্যবাহিনীর দিকে তাকিয়ে দেখো, আমরা মাত্র 4,000। সুবহানাল্লাহ, যারা অল্পদের মধ্যে অল্প, যারা বিজয়ী হলেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তাদের মধ্যে আবার এই ধরনের মানসিকতা চলে আসছে। কিন্তু তাদের মধ্য থেকে আরেকটি বাছাই সেশন চলে আসলো, সেখানে আরো ক্ষুদ্র কিছু ব্যক্তি, সংখ্যায় অল্প, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদেরকে একদিন উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা বারবার একটি কথাকে বলতে লাগলেন, কত সামান্য দলই তো বিরাট দলের মোকাবেলায় বিজয়ী হয়েছে আল্লাহর হুকুমে, কত সামান্য দলই বিজয়ী হয়েছে বিরাট দলের মোকাবেলায়। এই কথাগুলো কারা বলছিল? এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যাদের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহর সামনে একদিন তাদেরকে উপস্থিত হতে হবে, দণ্ডায়মান হতে হবে, অবশ্যই আল্লাহর সঙ্গে তাদেরকে একদিন সাক্ষাৎ করতে হবে। যারা এই হিসাব দুনিয়ার বস্তুগত বিষয় দেখে করছিল না, তারা হিসাব করছিল আখিরাতের বিষয়কে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টাকে সামনে রেখে, দুনিয়ার ছকে নয় আল্লাহর ছকের কথা মাথায় রেখে, আল্লাহকে সমীকরণের মধ্যে ধরে তারা এই হিসাব করছিল যুদ্ধে জয় পরাজয়ের বিষয়ে। অন্য ব্যক্তিরা তারা হয়তো তাদেরকে বলছিল, বাস্তববাদী হও, বাস্তবে আসো, কল্পনা ছেড়ে, মাত্র 4,000 সৈন্য নিয়ে এত বিশাল বাহিনীর বিরুদ্ধে, শক্তিশালী সংগঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, আমাদের তো জয়ের কোনো সম্ভাবনাই নেই। এই সমস্ত ব্যক্তি যারা এই ধরনের কথা বলে, তারা সমস্ত ছক কাটে দুনিয়ার বিষয়গুলোকে চিন্তা করে, দুনিয়ার বস্তুগত বিষয়গুলোকে তারা প্রাধান্য দেয়, গায়েবের বিষয়কে তারা সমীকরণের মধ্যে অনুপস্থিত রাখে, তারা সব কিছুকে দেখে দুনিয়াবি চোখে। এই সমস্ত ব্যক্তিরা তালুতের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চূড়ান্ত পরীক্ষায় সেনাবাহিনী থেকে তারা ছিটকে পড়ল। অবশিষ্ট তালুতের সঙ্গে থেকে গেল বনি ইসরায়েলের শ্রেষ্ঠ বাছাইকৃত সন্তানেরা যাদের ইমান ছিল বিশুদ্ধ, নিখুঁত, খাঁটি, তারা সংখ্যায় খুবই অল্প, মাত্র 314 জন। 80,000-এর মধ্য থেকে মাত্র 314 জন তালুতের সঙ্গে শেষ পর্যন্ত টিকে রইলেন। একটি বর্ণনা এসেছে তালুতের বাহিনীর মুজাহিদের সংখ্যা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের সংখ্যা ছিল একই, 310-এর কিছু বেশি। এটা এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তালুত সত্যিকারের যোদ্ধাদেরকে পৃথক করেছেন, যারা সক্ষম তাদেরকে পৃথক করেছেন অক্ষমদের কাছ থেকে। 80,000 লোকের মধ্য থেকে দুই দফায় বাছাই করে প্রথমে 4,000, পরবর্তীতে 310-এর কিছু বেশি যোদ্ধাকে তালুত পৃথক করেছেন। এই সমস্ত ব্যক্তিরা যখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করলেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করে বলেছেন,
وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ.
আর যখন তালুত ও তার সৈন্যবাহিনী শত্রুদলের সম্মুখীন হলেন, তারা বলতে লাগলেন, হে আমাদের রব, আমাদের মনে সবর সৃষ্টি করে দাও, আমাদেরকে দৃঢ়পদ রাখো এবং আমাদেরকে সাহায্য করো এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। জালুতের মুখোমুখি হওয়ার পূর্বে, ময়দানে যাওয়ার পূর্বে তালুত তার সৈন্যবাহিনীকে নানাভাবে পরীক্ষা করেছেন, এটা দেখার জন্য কারা প্রকৃত ধৈর্যশীল, শক্তিশালী এবং চূড়ান্ত বদ্ধপরিকর। কিন্তু যখন তারা জালুতের মুখোমুখি হলেন, তখন আর কোনো ধৈর্যের পরীক্ষা নয়, শক্তির পরীক্ষা নয়, প্রতিজ্ঞা নয়, সব কিছুকে দূরে সরিয়ে ফেলে একমাত্র আল্লাহর কাছে তারা নিজেদেরকে চূড়ান্তভাবে সমর্পণ করে দিলেন। যুদ্ধের জন্য হাতিয়ারের প্রয়োজন রয়েছে, প্রয়োজন মাফিক নানা রকম হাতিয়ারকে ব্যবহার করতে হয়, কিন্তু সেগুলো হচ্ছে যুদ্ধের আগের প্রস্তুতি। যখন আপনি যুদ্ধের ময়দানে উপস্থিত, তখন আমরা দেখতে পাই এগুলোর উপরে, এই হাতিয়ারগুলোর উপরে, কোনো আসবাবের উপরে মুসলিমরা নির্ভরশীলতা রাখেন না, তারা নির্ভর করেন একমাত্র আল্লাহর সাহায্যের উপরে। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু করার পূর্বে সবাইকে সারিবদ্ধ করে দাঁড় করালেন, দিক নির্দেশনা দিলেন, সারি ঠিক করে দিলেন, সব কিছু ঠিক করে দিলেন। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম, তখন তিনি কি করলেন, উঁচু টিলার উপরে তিনি দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন। এই সময়টা মুসলিমদের পুরোপুরি দায়িত্ব আল্লাহর হাতে সমর্পণ করে দেওয়ার সময়, কাজেই সেই ক্ষুদ্র দল যারা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ময়দানে এসে উপস্থিত, তারা যখন জালুতের সম্মুখীন হলেন, তারা বললেন, রব্বানা আফরিক আলাইনা সাবরান, হে আমাদের রব, আমাদেরকে আপনি আবৃত করুন, আমাদেরকে ঢেকে দিন সবরের মাধ্যমে, ও সাব্বিত আকদা মানা, আমাদের কদমগুলোকে দৃঢ় রাখুন, মাটিতে জমিয়ে রাখুন, আমাদেরকে সাহায্য করুন, ওয়ান সুরনা আলাল কৌমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক বিশাল শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ক্ষুদ্র একটি দল, যুদ্ধ যখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তালুতের নিকট এসে উপস্থিত হল ক্ষুদ্র আকৃতির একজন ব্যক্তি। তিনি বললেন, আমি জালুতের মোকাবেলা করব। তালুত অবাক হয়ে তাকিয়ে দেখলেন, এ তো অল্পবয়স্ক একজন বালক মাত্র। তালুত কাজেই তার সঙ্গীদের মধ্যে আবারও ঘোষণা দিয়ে প্রকাশ করলেন, কে আছো যে জালুতের মোকাবেলা করার জন্য এগিয়ে যাবে? সে অল্পবয়স্ক বালক ছাড়া আর কেউ এগিয়ে আসলেন না। তৃতীয়বারও যখন একই ঘোষণা দেওয়া হলো, তালুত ঘোষণা দিলেন, কে আছো যে জালুতের মোকাবেলা করার জন্য এগিয়ে যাবে? তিনি দেখলেন সেই অল্পবয়স্ক বালক, সে ছাড়া আর কেউ এগিয়ে আসেনি। তালুত তখন অনুমতি দিয়ে বললেন, ঠিক আছে, তুমি এগিয়ে যাও। সেই বালকের হাতে অস্ত্র বলতে ছিল সামান্য একটি গুলতি, কিন্তু তার প্রকৃত শক্তি, প্রকৃত অস্ত্র এটা হচ্ছে ইমান, বিশুদ্ধ খাঁটি ইমান, আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভরতা। সেই শক্তি বলে বলিয়ান হয়ে তিনি বারবার এগিয়ে যাচ্ছিলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বারবার এগিয়ে গিয়ে তিনি বলছিলেন, আমি জালুতের মোকাবেলা করব। অথচ তার হাতে সামান্য অস্ত্র, একটি গুলতি মাত্র, তার অন্তর ছিল আল্লাহর প্রতি খাঁটি ইমানে পরিপূর্ণ। সেই বালক জালুতের সামনে গেল এবং তাকে লড়াইয়ের জন্য আহ্বান জানাল। জালুত কুফফারদের বাদশা, শক্তিশালী বাদশা, তার বিপরীতে যোদ্ধা হিসেবে সামান্য একজন বালককে দেখে সে বলল, তুমি তো একটা শিশু মাত্র, আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না, ফিরে যাও, বরং আমার সাথে যুদ্ধে সক্ষম শক্তিশালী কাউকে পাঠাও, আমি তোমাকে হত্যা করতে চাই না। জবাবে সেই বালক কি বলেছিল, কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই। এই বলে সেই বালক তার গুলতিতে একটি পাথর গেঁথে জালুতের চোখ লক্ষ্য করে ছুড়ে মারলেন এবং জালুত মৃত্যুবরণ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন,
فَهَزَمُوهُم بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء
এরপর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য এবং অভিজ্ঞতা, তাকে যা চাইলেন শিক্ষা দান করলেন।
ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করে দিতেন এই গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত, কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তই দয়ালু, একান্তই করুণাময়। শত্রু প্রধান জালুতকে হত্যা করার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি। তিনি হত্যা করলেন, তিনি একজন বালক, তিনি হচ্ছেন দাউদ আলাইহিসসালাম। তিনি তখনও নবুয়ত লাভ করেননি, সেনাবাহিনীর সাথে থাকা একজন ক্ষুদ্র যোদ্ধা মাত্র। তালুতের পরে তিনি হলেন বনি ইসরায়েলের রাজা, বনি ইসরায়েলের নেতা। বনি ইসরায়েল তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখল, পুনরায় জেরুজালেমের পথ এই জিহাদের মাধ্যমে তাদের জন্য উন্মুক্ত হল। এই বিজয় দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের নেতৃত্বে ঘটলেও মূল বিজয় এসেছে সেই 314 জনের আমলের উপর ভর করে, ঠিক যেভাবে খিলাফা প্রতিষ্ঠিত হয়েছিল বদরের যুদ্ধে 313 জন মুজাহিদের জিহাদের মাধ্যমে। খিলাফা এভাবেই প্রতিষ্ঠা লাভ করে, মুখের কথার মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা হয় না, বরং এটা প্রতিষ্ঠিত হয় ত্যাগের মাধ্যমে, রক্ত এবং ঘাম বিসর্জন দিয়ে। যুদ্ধে জয়পরাজয় সংখ্যার কোনো বিষয় নয়, বরং তা অন্তরের ইমানের সাথে, আল্লাহর উপরে নির্ভরতা, তাওয়াক্কুলের সাথে সম্পর্কিত, আল্লাহর উপরে ভরসার সাথে সম্পর্কিত বিষয়। যখন বনী ইসরায়েল বিজয় অর্জন করল, এই সময়টা দাউদ আলাইহিসসালাম এবং পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে যে সময়, এটা ছিল বনী ইসরায়েলের জন্য সবচেয়ে সুখের, সমৃদ্ধির সময়, তাদের গোল্ডেন এইজ, স্বর্ণযুগ। কিন্তু পরবর্তী ইতিহাস শুধুমাত্র তাদের অধঃপতন এবং দুর্নীতির ইতিহাস। এমনকি আম্বিয়াদের অভিশাপ তাদের উপরে অর্পিত হয়েছে, আল্লাহর নবীদেরকে তারা হত্যা করেছে, ক্রমান্বয়ে তারা পরিণত হয়েছে আল্লাহর অভিশপ্ত একটি জাতিতে, যাদের উপরে আল্লাহ ক্রোধান্বিত, তাদের উপর আল্লাহর অভিশাপ। মূসা আলাইহিসসালাম এর ঘটনাগুলো আমরা আগেই সমাপ্ত করেছি। মধ্যবর্তী ইতিহাস ইউসা ইবনে নূন এবং তালুতের ঘটনা, এটা আমরা আলোচনা করেছি। এখনও বনি ইসরায়েলের অনেকগুলো ইতিহাস ঘটনা আলোচনা করা বাকি রয়েছে। এমনকি এই নবীদের জীবনী সিরিজের শেষ পর্যন্ত বনি ইসরায়েলের ঘটনাগুলোই বারবার আসবে, কারণ মূসা আলাইহিসসালাম, পরবর্তীতে যারা নবীরা চলে এসেছেন, এমনকি ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, তারা প্রত্যেকেই বনি ইসরায়েলের মধ্যে এসেছেন। কাজেই আমাদের এই সিরিজের শেষ পর্যন্ত আমরা এই জাতিকে নিয়ে আলোচনা চালিয়ে যাব, কারণ পরবর্তী প্রায় সমস্ত নবী বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরায়েল জাতিকে নবীদের জাতি, ওলামাদের জাতি এভাবেই তৈরি করে নিয়েছিলেন। সময়ের সেরা আলেম ব্যক্তিরা, বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন তাদের অন্তর্ভুক্ত, কিন্তু যখনই তারা আল্লাহর কিতাবগুলোকে পেছনে ফেলে সামনে অগ্রসর হওয়া চিন্তা করল, ঠিক সেই সময় থেকেই তাদের পতনের শুরু, এবং একসময় তারা পরিণত হল আল্লাহর অভিশপ্ত জাতিতে।
ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015